জুয়েলের পুস্তক এবং লাওদিকীয় সপ্তম দিবস অ্যাডভেন্টিস্ট চার্চ নম্বর ৭
সংখ্যা ৭। প্রথম কয়েকটি প্রবন্ধে আমরা দ্য ডিজায়ার অফ এজেস গ্রন্থের সেই অংশটি অন্তর্ভুক্ত করেছি যেখানে তর্কপ্রবণ ইহুদিদের সামনে খ্রিস্ট দ্রাক্ষাক্ষেত্রের দৃষ্টান্ত উপস্থাপন করছেন। দ্রাক্ষাক্ষেত্রের গানের দৃষ্টান্তটি ১,৪৪,০০০ মসির এবং মেষ শাবকের গানও, এবং অনুপ্রেরণা আমাদের জানায় যে ভাববাণীতে গান একটি অভিজ্ঞতাকে নির্দেশ করে। মেষ শাবক যেখানেই যান ১,৪৪,০০০ তাকে অনুসরণ করে, অতএব তারা খ্রিস্ট ও মসির মতো একই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাবে। প্রাচীন ইসরায়েলের ভবিষ্যৎবাণীমূলক ইতিহাসের ওমেগা হিসেবে খ্রিস্ট এবং সেই ইতিহাসের আলফা হিসেবে মসি উভয়েই এমন সমান্তরাল সময়ে বাস করেছেন যখন একটি পূর্বতন চুক্তির জনগোষ্ঠীকে পাশ কাটিয়ে রাখা হচ্ছিল এবং একটি নতুন চুক্তির জনগোষ্ঠীকে বেছে নেওয়া হচ্ছিল। যখন প্রভু তার চূড়ান্ত চুক্তির জনগণের সঙ্গে চুক্তিতে প্রবেশ করছেন, সেই সময়ে একটি পূর্বতন চুক্তির জনগোষ্ঠীকে পাশ কাটিয়ে রাখা হচ্ছে। এইরূপ ইতিহাসের অভিজ্ঞতার মধ্য দিয়েই ১,৪৪,০০০ মসির ও মেষ শাবকের গান গায়।
ভবিষ্যৎবাণীমূলকভাবে যখন খ্রিস্ট দৃষ্টান্তটি উপস্থাপন করছিলেন, তা পেন্টেক্সটে পিতরের তর্কপ্রবণ ইহুদিদের সম্বোধনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। চূড়ান্ত সংকটে তর্কপ্রবণ ইহুদিদের কাছে যিশুর দৃষ্টান্ত উপস্থাপন করা, এফ্রাইমের মাতালদের উদ্দেশ্যে দ্রাক্ষাক্ষেত্রের গান গাইছে এমনদের প্রতিনিধিত্ব করে। পিতর প্যান্টেক্সটে একই গান উপস্থাপন করছেন, তবে তিনি তা জোয়েলের সুরে গাইছেন। দ্রাক্ষাক্ষেত্রের গানটি সেই গান যেখানে প্রভুর সঙ্গে নতুন চুক্তির জনগণ বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছে আর একই সময়ে পূর্বতন চুক্তির জনগণ তালাকপ্রাপ্ত হচ্ছে। যে কুমারীরা হতাশ হয়েছিল এবং অপেক্ষার সময় প্রবেশ করেছিল, তারা বিবাহের জন্য অপেক্ষা করছিল এবং তার পরিপূর্ণ পরিপূর্তি হবে যে তারা ১,৪৪,০০০ শিলমোহর প্রাপ্তির জন্য অপেক্ষা করছে।
জোয়েলের গ্রন্থ তার প্রথম অধ্যায়ে বর্ণনা করে যে মদ ও শক্ত পানীয়ের পানকারীদের দ্বারা কীভাবে ঈশ্বরের দ্রাক্ষাক্ষেত্র ধ্বংস হয়েছে এবং তাদের মুখ থেকে নতুন দ্রাক্ষারস কেটে নেওয়া হয়েছে। যেইমাত্র যিশু ইহুদিদের জানালেন যে তাদের রাজ্য তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে এবং দ্রাক্ষাক্ষেত্রের প্রকৃত ফল ফলাবে এমন ভাড়াটে কৃষকদের একদলের হাতে তা দেওয়া হবে, তখন তিনি প্রসঙ্গ বদলে মন্দিরের সেই কোণার পাথরের কথা উল্লেখ করলেন যা একপাশে সরিয়ে রাখা হয়েছিল কিন্তু যা শেষ পর্যন্ত চূড়া পাথর হওয়ার জন্য নির্ধারিত ছিল। শুরুতে যা ঘটেছিল তা শেষেও পুনরাবৃত্ত হতে যাচ্ছিল এবং যখন এই সত্যটি উপস্থাপন করা হয় সেটিকে অদ্ভুত বলে বর্ণনা করা হয়।
ঈশ্বরের বাক্যে প্রথম উল্লেখের নিয়ম আমাদের জানায় যে যেহেতু জোয়েল প্রথমেই দ্রাক্ষাক্ষেত্রের ধ্বংসের কথা বলেছেন, তাই সেটি তার সাক্ষ্যের প্রধান বিষয়। জোয়েল একা নন, প্রত্যেক প্রধান নবী তাদের সাক্ষ্য শুরু করেন ইসরায়েলের পাপ ও হারানো অবস্থার কথা উল্লেখ করে। ঈশাইয়া ২৮ অধ্যায়ে জেরুজালেম শাসনকারী উপহাসকারী লোকেরাকে এফ্রাইমের মাতালরা এবং অহংকারের মুকুট হিসেবে উপস্থাপিত করা হয়েছে। মুকুট নেতৃত্বকে প্রতিনিধিত্ব করে এবং অহংকার শয়তানি চরিত্রকে বোঝায়।
মধ্যপরাদের বিপরীতে দেখানো হয়েছে সেই অবশিষ্টরা, রেজিডিউ, যারা ঈশ্বরের গৌরবের মুকুট হয়ে ওঠে, কারণ শেষ বৃষ্টির সময় প্রভু তার গৌরবের রাজ্য প্রতিষ্ঠা করেন। ক্রুশে তিনি অনুগ্রহের রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, সেটিই তার প্রতীক। ক্রুশে অনুগ্রহের রাজ্য, রবিবারের আইনের সময় গৌরবের রাজ্যের প্রতীক।
নুই আবার্তে অন্তিম বৃষ্টি শুরু হয়েছিল যখন ১,৪৪,০০০ মোহরকরণ এবং জীবিতদের বিচারও শুরু হয়েছিল। মোহরকরণের সময় নুই আবার্তেই পবিত্র আত্মার বর্ষণ শুরু হয়েছিল যখন যিশু শ্বাস ফুঁকে কয়েক ফোঁটা উন্ডেলেছিলেন। এটি ভিত্তি এবং মধ্যরাতের আহ্বানে পবিত্র আত্মার যে বর্ষণ সেটিই শীর্ষপ্রস্তর। বিস্ময়কর হল নই আবার থেকে রবিবারের আইন পর্যন্ত আত্মার বর্ষণের সময়কালকে বোঝানোর একটি প্রতীক।
নেতৃত্বকে প্রতিনিধিত্বকারী মুকুটের সমান্তরাল হলেও বিপরীত ধর্মী প্রতীকবাদটি যিশাইয় অধ্যায় ২৮ বিবরণে উপস্থাপিত হয়েছে। যখন জিরুসালেমের শাসনকারী মাতালদের উপেক্ষা করা হয় এবং ঈশ্বরের মণ্ডলীর নেতৃত্ব অবশিষ্টদের হাতে অর্পণ করা হয়, এটি দ্রাক্ষাক্ষেত্রের উপমাটিকে চিত্রিত করে। মাতালদের মুকুট অপসারিত হয় এবং ১,৪৪,০০০ তখন সেই মুকুট হয়ে ওঠে যা খ্রিস্টের রাজ্যকে প্রতিনিধিত্ব করে। যিশাইয় অধ্যায় ২২ একই সত্য শিক্ষা দেন যখন সেবনাকে দূর দেশে নিক্ষেপ করা হয় এবং তার স্থলে এলিয়াকিম স্থাপিত হন।
এফ্রোইমের মাতালরা হোক বা অধ্যায় ২২ সেবনা, উভয়ে এ কথা নির্দেশ করে যে ঈশ্বরের পূর্বতন চুক্তিবদ্ধ জাতির নেতৃত্বকে পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে।
জাখারিয়া বিজয়ী প্রবেশকে চিহ্নিত করেন, যা একই সঙ্গে মধ্যরাত্রির ডাকও এবং পরবর্তী পদগুলো ঈশ্বরের লোকদেরকে মুকুট হিসেবে চিহ্নিত করার মাধ্যমে যিশাইয়ার সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়।
অতি আনন্দকর হে সিয়নের কন্যা, উল্লাসধ্বনিকর হে জিরুসালেমের কন্যা, দেখ তোর রাজা তোর কাছে আসছেন, তিনি ধার্মিক এবং পরিত্রাণসহ নম্র এবং গাধার উপর অর্থাৎ গাধার ছানা বাচ্চার উপর আরোহণকারী। এবং আমি এফ্রাইম থেকে রথ কেটে ফেলব আর জিরুসালেম থেকে ঘোড়া যুদ্ধধনুকও কেটে ফেলা হবে, তিনি অন্য জাতিদের প্রতি শান্তির কথা বলবেন আর তার শাসন হবে সমুদ্র থেকে সমুদ্র পর্যন্ত এবং নদী থেকে পৃথিবীর প্রান্তসমূহ পর্যন্ত।
তোমার জন্য তোমার চুক্তির রক্তের দ্বারা আমি তোমার বন্দীদের সেই গহ্বর থেকে বের করে পাঠিয়েছি যেখানে জল নেই।
দুর্গে ফিরে এসো হে আশার বন্দীরা,
আজও আমি ঘোষণা করছি যে আমি তোমাদের দ্বিগুণ প্রতিদান দেব যখন আমি আমার জন্য যিহুদাকে ধনুকের মতো বাঁকাব, ধনুককে এফ্রোইম দিয়ে পূর্ণ করব। আর হে সিয়ন, আমি তোমার পুত্রদের, হে গ্রিস, তোমার পুত্রদের বিরুদ্ধে দাঁড় করাব এবং তোমাকে এক পরাক্রান্ত পুরুষের তরবারির মতো করব।
আর প্রভু তাদের ওপর দেখা দেবেন আর তার তীর বিদ্যুতের মতো বেরিয়ে যাবে, আর প্রভু ঈশ্বর তুর্য বাজাবেন এবং দক্ষিণের ঘূর্ণিঝড় সমূহের সঙ্গে অগ্রসর হবেন। সেনাবাহিনীর প্রভু তাদের রক্ষা করবেন আর তারা গ্রাস করবে এবং গুলতির পাথর দিয়ে দমন করবে, আর তারা পান করবে এবং মদের মতো কলরব করবে, আর তারা বাটির মতো পরিপূর্ণ হবে এবং বেদির কোনাগুলোর মতো। আর সেই দিনে তাদের ঈশ্বর প্রভু তাদের রক্ষা করবেন তার লোকদের ভেড়ার পালের মতো, কারণ তারা হবে মুকুটের রত্নপাথরের মতো, তার দেশে পতাকার মতো উন্নত, কারণ তার কল্যাণ কত মহান আর তার সৌন্দর্য কত মহান। শস্য যুবকদের আনন্দিত করবে আর নতুন মদ কুমারীদের আনন্দিত করবে। জাখারিয়া ৯:৯
১১ ৯:১১ বলছে, আর তোমার বিষয়ে তোমার চুক্তির রক্তের দ্বারা আমি তোমার বন্দীদের সেই কূপ থেকে মুক্ত করেছি যেখানে জল নেই। খ্রিস্ট চুক্তিকে অনেকের সঙ্গে এক সপ্তাহের জন্য দৃঢ় করেছিলেন এবং সেই সপ্তাহের শুরু হয়েছিল তার বাপ্তিস্মের সময়। ৩.৫ বছর ধরে খ্রিস্ট মানুষের মধ্যে চলাফেরা করেছিলেন এবং সেই ৩.৫ বছরের শেষ পর্যায়ে খ্রিস্ট জাখারিয়ার সেই ভবিষ্যৎবাণী পূর্ণ করেছিলেন, যা মসিহার জেরুসালেমে বিজয়ী প্রবেশকে চিহ্নিত করে। মধ্যরাত্রি ডাক এমন এক সময়ের সূচনা করেছিল যা খ্রিস্টের মৃত্যু, সমাধিস্থকরণ ও পুনরুত্থানের দিকে নিয়ে যায়। খ্রিস্টের বাপ্তিস্ম তার মৃত্যু, সমাধিস্থকরণ ও পুনরুত্থানের প্রতীক, তাই ৩.৫ বছরের এই সময়কালের শুরু ও শেষ একই।
খ্রিস্টের বাপ্তিস্ম ৯:১১কে প্রতিকায়িত করে এবং ৯:১১ এমন এক সময়ের সূচনা নির্দেশ করে যা রবিবারের আইনে এসে শেষ হয়। ৯:১১তে শেষের বৃষ্টি ছিটিয়ে পড়া শুরু হয়েছিল আর রবিবারের আইনে তা অপরিমিতভাবে ঢেলে দেওয়া হবে, যেমন খ্রিস্ট পেন্টেক্সটের মহাবর্ষণের আগাম হিসেবে শিষ্যদের ওপর শ্বাস ফুঁকেছিলেন যেন কয়েক ফোঁটা বৃষ্টি।
জাখারিয়া ৯:১১ সঙ্গে এবং সেই মধ্যরাতের আহ্বানের সঙ্গেও মিলে যায় যা রবিবারের আইনের দিকে নিয়ে যায়। ৯:১১তে লাউদিকীয় বার্তাটি বর্তমান সত্য হিসেবে এসে পৌঁছেছিল, যেমনটি ১১২৬ ও ১১৭৮ সালে হয়েছিল। লাউদিকীয় বার্তা দেওয়া হয় তাদের যারা জানে না যে তারা মৃত, তারা গর্তে আছে যেখানে কোনো শেষ বৃষ্টির বার্তা নেই, কারণ তাদের গর্তে জল নেই। যদি লাউদিকীয়া কেবল তাদের হৃদয়ে কড়া নাড়ায় সাড়া দিত, তবে প্রভু তাদেরকে গর্ত থেকে তুলে আনতেন, কারণ রবিবারের আইনে অনুগ্রহের সময় বন্ধ হওয়া পর্যন্ত তারা আশার বন্দী।
আর তোমার বিষয়ও, তোমার চুক্তির রক্তের দ্বারা আমি তোমার বন্দীদের জলহীন কূপ থেকে বের করে দিয়েছি। হে আশার বন্দীরা, তোমরা দুর্গে ফিরে এসো, আজই আমি ঘোষণা করছি যে আমি তোমাকে দ্বিগুণ প্রতিদান দেব। জাখারিয়া ৯:১১।
৯:১২ ১৯৩৯ সালে আগত বার্তাটিকে শক্তিশালী করেছিল।
সেই বার্তাটি তৃতীয় স্বর্গদূতের বার্তা, কিন্তু মিলারাইট সংস্কার আন্দোলনের কাঠামো ও পরিভাষা অনুযায়ী ১৯৩৯ প্রথম স্বর্গদূতের আগমনকে চিহ্নিত করেছিল। প্রথম স্বর্গদূতের বার্তা ১৮৪০ সালের ১১ আগস্ট ইসলামের বিষয়ে একটি ভবিষ্যৎবাণীর পরিপূরণে শক্তিশালী হয়েছিল এবং সেটি নির্দেশ করে যে ১৯৩৯ সালে তৃতীয় স্বর্গদূতের আগমনও ইসলামের বিষয়ে একটি ভবিষ্যৎবাণীর পরিপূরণ দ্বারা শক্তিশালী হবে।
যখন ইসলামের ভবিষ্যৎবাণী ১১ আগস্ট ১৮৪০ পূরণ হল, তখন প্রকাশিত বাক্য ১০ স্বর্গদূত অবতরণ করল। ফলে ৯-১১ প্রকাশিত বাক্য ১৮ স্বর্গদূতের অবতরণের প্রতিরূপ হয়ে দাঁড়াল। ১৮৪০ সালে প্রথম স্বর্গদূতের ক্ষমতায়ন এবং ১৮৪৪ সালে দ্বিতীয় স্বর্গদূতের ক্ষমতায়ন উভয়ই ৯-১১ তৃতীয় স্বর্গদূতের ক্ষমতায়নের প্রতিরূপ। ১৮ জুলাই ২০২০ ছিল দ্বিতীয় স্বর্গদূতের আগমন, যা ১৯ এপ্রিল ১৮৪৪ ছিল মিলারাইটদের প্রথম হতাশার দ্বারা প্রতিরূপিত হয়েছিল। মিলারাইট ইতিহাসে প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতের উভয় ক্ষমতায়নের ইতিহাস এবং ৯-১১ তৃতীয় স্বর্গদূতের ক্ষমতায়নের ইতিহাস, এসবই ২০২৩ সালের জুলাইয়ে আগত মধ্যরাতের আহ্বানের বার্তার ক্ষমতায়নের সাক্ষ্য দেয়।
শীলকরণের সময়কাল ৯ এককবর্তে শুরু হয় এবং রবিবারের আইনে এসে শেষ হয়। এটি শুরু হয় খ্রিস্ট তাঁর নিঃশ্বাসে শেষ বৃষ্টির কয়েক ফোঁটা দান করার মাধ্যমে এবং শেষ হয় পেনটেক্সটে অগ্নিশিখার ন্যায় জিহ্বা দিয়ে বিশ্বে বার্তা পৌঁছে দেওয়ার মাধ্যমে। পিতর পেনটেক্সটকে জোয়েলের পরিপূর্তি হিসেবে চিহ্নিত করেছিলেন। এটি যেহেতু সত্য, তা প্রমাণ করে যে খ্রিস্টের নিঃশ্বাস দেওয়াও জোয়েলের পরিপূর্তি ছিল, কারণ পেনটেক্সটি অয় পর্বের একটি নির্দিষ্ট সূচনা ও সমাপ্তি রয়েছে, যা দেখায় যে আলফাই একই সঙ্গে ওমেগা। খ্রিস্টের পুনরুত্থানের দিনে যবের প্রথম ফল নিবেদন করা হয়েছিল এবং ৫০ দিন পরে পেনটেক্সটে গমের প্রথম ফল নিবেদন উত্তোলিত হয়েছিল। ৯ একাব্বর সেই মধ্যরাতের ডাককে প্রতিকায়িত করে, যা রবিবারের আইনের ঠিক আগে আসে এবং সেটির দিকে নিয়ে যায়। মধ্যরাতের ডাকার যে প্রতিচিত্র জাখারিয়া ৯-৯ রয়েছে, তার পরিপূর্ণ পরিপূর্তি জুলাই ২০২৩ পরবর্তী সময়ে।
হে সিয়নের কন্যা, অত্যন্ত আনন্দকর! হে জিরুসালেমের কন্যা, আনন্দধ্বনি কর! দেখ, তোমার রাজা তোমার কাছে আসছেন। তিনি ধার্মিক এবং পরিত্রাণকারী, বিনম্র এবং গাধার উপর গাধার শাবকের উপর আরোহণকারী। জাখারিয়া ৯-৯।
সুতরাং জাকারিয়া ঈশ্বরের লোকদের মুকুট হিসেবে প্রতিকায়নের বিষয়ে ঈশাইয়ার সঙ্গে একমত। তবে তিনি আরও যোগ করেন যে মুকুটটিই নিশানো, যখন তিনি লিখলেন, কারণ তারা মুকুটের রত্নের মতো হবে, তার দেশে নিশানের মতো উচ্চে উত্তোলিত হবে, এবং জাকারিয়া জোয়েলের শস্য ও নতুন মদ প্রতীকের সঙ্গে যুক্ত আনন্দকেও প্রতিধ্বনিত করেন। এই বলে, শস্য যুবকদের আনন্দিত করবে আর নতুন মদ যুবতীদের। যখন আমরা ২৮তম অধ্যায়ে এফ্রাইমের মাতালদের বিবরণ বিবেচনা করি, লক্ষ্য করি যে এটি সেই বাইবেলীয় অধ্যায় যা বিশ্রাম ও সতেজতা চিহ্নিত করে। এটি শেষের বৃষ্টি সম্বন্ধে শাস্ত্রে থাকা প্রধান অংশগুলির একটি। তাই এফ্রাইমের এই মাতালরা নিশ্চয়ই সেই একই মাতাল যাদের কথা জোয়েল বলেন।
হায়, এফ্রাইমের মধ্যপদের গর্বের মুকুট, যাদের মহিমাময় সৌন্দর্য ক্ষীয়মান ফুলের মতো, যারা মদে পরাভূত তাদের উর্বর উপত্যকাগুলোর শিরে। দেখ, প্রভুর আছে এক পরাক্রান্ত ও শক্তিমান, সে শিলাবৃষ্টির ঝড় ও বিধ্বংসী ঝড়ের মতো, প্রবল জলের প্লাবনের মতো উপচে পড়ে, হাতে ধরে মাটিতে আছাড় মেরে ফেলবে। গর্বের মুকুট এফ্রাইমের মদ্যপেরা পদদলিত হবে, আর উর্বর উপত্যকার শিরে যে মহিমাময় সৌন্দর্য আছে তা হবে ক্ষীয়মান ফুলের মতো, আর গ্রীষ্মের আগের আগাম ফলের মতো, যা কেউ দেখা মাত্রই তা এখনও তার হাতে থাকতেই সে তা খেয়ে ফেলে। সেই দিনে সেনাবাহিনীর প্রভু তার জনগণের অবশিষ্টদের জন্য মহিমার মুকুট ও সৌন্দর্যের শিরোপা হবেন, আর যে বিচারে বসে তার জন্য বিচারের আত্মা, আর যারা যুদ্ধকে ফটক পর্যন্ত ঠেলে দেয় তাদের জন্য শক্তি হবেন। কিন্তু তারাও মদের কারণে পথভ্রষ্ট হয়েছে এবং প্রবল মদ্যপানের কারণে পথ থেকে সরে গেছে। যাজক ও নবী প্রবল মদ্যপানের দ্বারা পথভ্রষ্ট হয়েছে, তারা মদে গিলে ফেলা হয়েছে প্রবল মদ্যপানের কারণে পথ থেকে বিচ্যুত। দর্শনে তারা ভুল করে, বিচারে তারা হোঁচট খায়, কারণ সব টেবিল বমি ও অপবিত্রতায় ভরা, এমন যে কোনো স্থানই পরিষ্কার নেই।
নিজেরা থেমে যাও এবং বিস্মিত হও,
চিৎকার করো আর চিৎকার করো। তারা মাতাল কিন্তু মদে নয়, তারা টলমল করে কিন্তু শক্ত মদে নয়, কারণ প্রভু তো মাদের উপর গভীর নিদ্রার আত্মা ঢেলে দিয়েছেন
এবং তোমাদের চোখ বন্ধ করে দিয়েছেন। নবীরা এবং তোমাদের শাসকেরা, দ্রষ্টাগণ, তাদের তিনি ঢেকে দিয়েছেন, আর সকলের দর্শন তোমাদের কাছে সিলমোহর করা এক বইয়ের কথার মতো হয়ে গেছে, যা লোকেরা একজন শিক্ষিতের হাতে তুলে দেয়, বলে, এটা পড়ুন, আপনাকে অনুরোধ করি, আর সে বলে, আমি পড়তে পারি না, কারণ এটা সিলমোহর করা, আর বইটি একজন অশিক্ষিতের হাতে তুলে দেওয়া হয়, বলে, এটা পড়ুন, আপনাকে অনুরোধ করি, আর সে বলে, আমি অশিক্ষিত।
এই জন্য প্রভু বলেছেন, যেহেতু এই জাতি মুখে আমার নিকটে আসে এবং ঠোঁটে আমাকে সম্মান করে, কিন্তু তাদের হৃদয় আমার থেকে বহু দূরে সরিয়ে রেখেছে এবং আমার প্রতি তাদের ভয় মানুষের বিধান দ্বারা শেখানো হয়েছে, অতএব দেখ, আমি এই জাতির মধ্যে এক আশ্চর্য কাজ করব, নিশ্চয়ই এক আশ্চর্য কাজ ও বিস্ময়, কারণ তাদের জ্ঞানীদের জ্ঞান বিলুপ্ত হবে এবং তাদের বিচক্ষণদের বুদ্ধি গোপন থাকবে, ধিক তাদের যারা গভীরে গিয়ে তাদের পরামর্শ প্রভুর কাছ থেকে লুকাতে চায় এবং তাদের কাজ অন্ধকারে হয়, আর তারা বলে, কে আমাদের দেখে আর কে আমাদের জানে, নিশ্চয়ই তোমাদের সবকিছু উল্টে দেওয়া কুমারের মাটির ন্যায় গণ্য হবে, কারণ কি নির্মিত বস্তু তার নির্মাতার বিষয়ে বলবে, তিনি আমাকে তৈরি করেননি, অথবা গঠিত বস্তু তার গঠনকারীর বিষয়ে বলবে, তার কোনো বুদ্ধি ছিল না, ইশাইয়া ৮:২৫ নবুৎকাশ ৯:১
এফ্রইমের মধ্যপদের মধ্যে তাদের জ্ঞান ও বোধ অপসারণ করে প্রভু একটি বিস্ময়কর কাজ করতে যাচ্ছেন। এ দুটি সেই উপাদান যা ভবিষ্যৎবাণীমূলক বার্তার শিলমোহর খোলা হলে জ্ঞানের বৃদ্ধি অনুধাবনের সঙ্গে সম্পর্কিত, বোঝে তো জ্ঞানীরাই। এই বিস্ময়কর কাজের অংশ হল জিহুদা গোত্রের সিংহ কর্তৃক শিলমুক্ত করা জ্ঞানটিকে এফ্রইমের মধ্যপদের মন থেকে অপসারণ করা। জ্ঞানী ও দুষ্টের বিচ্ছেদ প্রভুর বিস্ময়কর কাজেরই অংশ, সেটিই শাশ্বত সুসমাচার। খ্রিস্ট যখন দ্রাক্ষাক্ষেত্রের উপমাটি শুনিয়ে তর্কপ্রবণ ইহুদিদের এমনভাবে ফাঁদে ফেললেন যে তারা নিজেরাই নিজেদের রায় ঘোষণা করল, তখন তিনি গীতসংহিতা ১১ থেকে একটি প্রশ্ন করলেন,
যে পাথরটি নির্মাতারা প্রত্যাখ্যান করেছিলেন সেটি কোণের শিরশিলা হয়েছে, এটি প্রভুরই কার্য, আমাদের চোখে তা বিস্ময়কর, এটাই সেই দিন যা প্রভু সৃষ্টি করেছেন, আমরা এতে আনন্দ করব ও উল্লসিত হব। গীতসংহিতা ১১:২২-২৪
প্রভু এফ্রাইমের মাতালদের উপর একটি বিস্ময়কর কাজ এবং একটি আশ্চর্য সম্পাদন করতে যাচ্ছেন এবং এতে তাদের সত্য চিনতে পারার ক্ষমতা হরণ করাও অন্তর্ভুক্ত। যাদের কাছে জোয়েলের নতুন দ্রাক্ষারস আছে তাদের চোখে কোণের প্রধান শিলাখণ্ড বিস্ময়কর।
মধ্যপরা মোহরযুক্ত বইটি পড়তে পারে না, তা বিদ্বান বলে উপস্থাপিত নেতৃত্বই হোক কিংবা অবিদ্বান বলে উপস্থাপিত সাধারণ জনতা হোক, মধ্যপদের পক্ষে শাস্ত্রের ভাববাদী সাক্ষ্যকে, যা মোহরযুক্ত বই হিসেবে উপস্থাপিত হয়েছে, সঠিকভাবে বোঝা অসম্ভব। মধ্যপদের কথা আরও দুবার পথচ্যুত হিসেবে উল্লেখ করা হয়েছে, আবারও এটি ঈশাইয় ৮৮ অধ্যায়ে লিপিবদ্ধ আছে, শাস্ত্রের এক প্রধান শেষ বৃষ্টি বিষয়ক অংশে, যেখানে ঈশাইয় সেই বিশ্রাম ও সতেজতা চিহ্নিত করেন যা মধ্যপরা শুনতে চাইত না। বিশ্রাম ও সতেজতা একটি বার্তা, কারণ এটি শোনা যায়।
মাতলামি জিরেমিয়ার প্রাচীন পথসমূহ থেকে মাতালদের সরিয়ে দিয়েছে, যে পথ ধরে চললে শেষ বর্ষা খুঁজে পাওয়া যায়, যাকে জিরেমিয়া বিশ্রাম হিসেবে উপস্থাপন করেছেন। এফ্রাইমের মাতালদের দ্বারা শেষ বর্ষার বার্তা প্রত্যাখ্যান করা ঈশ্বরের বাক্যের একটি নির্দিষ্ট বিষয়। তারা মাতাল কারণ তারা সেই ভিত্তিমূলক ইতিহাসে ফিরে যেতে অস্বীকার করেছে, যা ১,৪৪,০০০ ইতিহাসের জন্য রূপরেখা সরবরাহ করে এবং সেটিই শেষ বর্ষার ইতিহাস।
এফ্রাইমের মধ্যপদের ওপর সম্পন্ন হওয়া সেই বিস্ময়কর কাজটি অন্তিম বৃষ্টির বর্ষণকালে ঘটে। অন্তিম বৃষ্টির সময় একটি পরীক্ষামূলক বার্তা উপাসকদের দুই শ্রেণী সৃষ্টি করে, যা তারা যে মদ পান করে তা দিয়ে চিত্রিত হয়েছে। দুষ্টরা তাদের ভবিষ্যৎবাণীমূলক প্রয়োগকে পবিত্র ইতিহাসের ধারাপথের উপর ভিত্তি করতে অস্বীকার করেছে, এবং যারা ঈশাইয়ার ২৮ অধ্যায়ের পঙ্ক্তির পর পঙ্ক্তি পদ্ধতি গ্রহণ করে তারা নতুন মদ পান করে। দুষ্টদের মাতলামি প্রকাশ পায় ভবিষ্যৎবাণী বুঝতে তাদের অক্ষমতায় এবং তাদের অন্ধ অবস্থা সৃষ্টি হয়েছে সেই মৌলিক প্রাচীন পথে ফিরে যেতে অনিচ্ছার কারণে। যিশু কুত্তর্কপ্রবণ ইহুদিদের ভর্ৎসনা করেছিলেন এ প্রশ্ন করে যে তারা কি কখনো পড়েছে সেই পাথর সম্পর্কে যা প্রত্যাখ্যাত হয় অথচ পরে কোণের প্রধান শিলা হয়ে ওঠে।
যে পাথরটি কোণের শিরোপাথর হয় তা এই ভবিষ্যৎবাণীমূলক সত্যকে নির্দেশ করে,
যে ভিত্তি বা কোন পাথরটি শিরোপাথরে পুনরাবৃত্ত হয়। আলফা পাথরই ওমেগা পাথর, যে প্রধান ভবিষ্যৎবাণীমূলক নীতি পঙ্ক্তি পর পঙ্ক্তি পদ্ধতিকে, যা শেষ বৃষ্টির পদ্ধতি প্রতিষ্ঠা ও ধারণ করে, তা হল যে কোনো বিষয়ের শুরু তার শেষকে চিত্রিত করে। মিলেরাইট আন্দোলনে প্রধান ভবিষ্যৎবাণীমূলক নীতি ছিল একদিন সমান এক বছর নীতি, যা নিশ্চিত হয়েছিল যখন প্রকাশিত বাক্য দশের স্বর্গদূত অবতীর্ণ হলেন। 144,000-এর আন্দোলনে প্রধান ভবিষ্যৎবাণীমূলক নীতি হল যে শুরু শেষকে চিত্রিত করে, যা নিশ্চিত হয়েছিল যখন প্রকাশিত বাক্য 18-র স্বর্গদূত অবতীর্ণ হলেন।
ঈশ্বরের ভবিষ্যৎবাণীমূলক বাক্য শেষের বৃষ্টি সম্পর্কিত বিষয়গুলোর ব্যাখ্যায় অত্যন্ত বিস্তারিত। সেই সত্যগুলোর একটি হল যে এফ্রয়িমের মাতালরা শেষের বৃষ্টি চিনতে সক্ষম নয়, এবং এর দৃষ্টান্ত দেখা যায় সেই ইহুদিদের মধ্যে যারা পিতরকে বলছিলেন যে শিষ্যরা মাতাল। পদ্ধতির মূল নীতিটি ঈশ্বরের বাক্যে বারবার আলফা ও ওমেগা হিসেবে সরাসরি উপস্থাপিত হয়েছে, কিন্তু সেই বাক্য তাদের কাছে সিল মোহরিত। এই পদ্ধতি, প্রধান ভবিষ্যৎবাণীমূলক বিধি এবং শেষের বৃষ্টির বার্তা, এগুলো ভবিষ্যৎবাণীমূলক ইতিহাসের এক ধারার কিছু পবিত্র বিষয়, যা বিস্ময়কর কাজ হিসেবে উপস্থাপিত।
পুনরায় সেনাবাহিনীর প্রভুর বাক্য আমার কাছে এল, এই বলে, সেনাবাহিনীর প্রভু এই কথা বলেন, আমি সিয়নের জন্য মহা ঈর্ষায় ঈর্ষান্বিত ছিলাম এবং তার জন্য মহা ক্রোধে ঈর্ষান্বিত ছিলাম। প্রভু বলেন, আমি সিয়নে ফিরে এসেছি এবং জিরুসালেমের মধ্যস্থলে বাস করব, এবং জিরুসালেমকে সত্যের নগরী বলা হবে, এবং সেনাবাহিনীর প্রভুর পর্বতকে পবিত্র পর্বত বলা হবে। সেনাবাহিনীর প্রভু এই কথা বলেন, এখনও জিরুসালেমের রাস্তাগুলিতে বৃদ্ধ পুরুষ ও বৃদ্ধা নারীরা বাস করবে, এবং প্রত্যেকে বয়সের ভারে হাতে লাঠি নিয়ে থাকবে, আর সেই নগরের রাস্তাগুলো ছেলে ও মেয়েদের খেলাধুলায় পরিপূর্ণ হবে।
সেনাবাহিনীর সদাপ্রভু এই কথা বলেন, এই দিনগুলিতে যদি এই জাতির অবশিষ্টাংশের চোখে তা আশ্চর্যজনক বলে মনে হয়, তবে কি আমার চোখেও তা আশ্চর্যজনক হবে? বলেন সেনাবাহিনীর সদাপ্রভু। সেনাবাহিনীর সদাপ্রভু এই কথা বলেন, দেখ, আমি পূর্বদেশ ও পশ্চিম দেশ থেকে আমার লোকদের উদ্ধার করব, এবং আমি তাদের আনব, এবং তারা জিরুসালেমের মধ্যভাগে বাস করবে, এবং তারা হবে আমার লোক, আর আমি হবে তাদের ঈশ্বর সত্য ও ধার্মিকতায়। সেনাবাহিনীর সদাপ্রভু এই কথা বলেন, তোমাদের হাত শক্ত হোক। হ্যাঁ, তোমরা যারা এই দিনগুলোতে নবীদের মুখে এই কথাগুলি শোনো, সেই নবীরা ছিলেন যেদিন সেনাবাহিনীর সদাপ্রভুর গৃহের ভিত্তি স্থাপিত হয়েছিল, যাতে মন্দির নির্মিত হয়। কারণ এই দিনগুলোর আগে মানুষের কোনো মজুরি ছিল না, পশুরও কোনো মজুরি ছিল না, আর যে বেরোত বা যে আসত উৎপীড়নের কারণে তার জন্য কোনো শান্তি ছিল না, কারণ আমি প্রত্যেককে তার প্রতিবেশীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছিলাম। কিন্তু এখন আমি আগেকার দিনের মতো এই জাতির অবশিষ্টদের সঙ্গে আচরণ করব না, বলেন সেনাবাহিনীর সদাপ্রভু। জাখরিয়া 8:1।
জাখরিয়া বলেন, হে তোমরা যারা এই দিনগুলোতে নবীদের মুখে উচ্চারিত এই কথা শুনছ, তোমাদের হাত দৃঢ় হোক। সেই নবীরা ছিলেন সেই দিনেই যেদিন সেনাবাহিনীর প্রভুর গৃহের ভিত্তি স্থাপিত হয়েছিল, যাতে মন্দির নির্মিত হতে পারে। ঈশ্বরের জনগণকে শক্তিশালী করে সেই ভিত্তির বার্তা, যা শীর্ষ পাথর হয়ে ওঠে, সেই বার্তা হল মিলারাইটদের ইতিহাস। 144,000-এর ইতিহাসে পুনরাবৃত্ত হয়।
খ্রিস্ট জিজ্ঞাসা করেন, এই দিনগুলিতে যদি এ জাতির অবশিষ্টদের চোখে তা আশ্চর্যজনক মনে হয়, তবে কি আমার চোখেও তা আশ্চর্যজনক হবে? ওই প্রশ্নটি ঈশ্বরের অদ্ভুত কাজের ভবিষ্যৎবাণীমূলক কালপর্বকে চিহ্নিত করে, যা প্রত্যেক নবীর আলোচ্য বিষয়। কিন্তু এটি আরও চিহ্নিত করে কখন 144,000-এর লাওদিকীয় আন্দোলন পরিবর্তিত হয় 144,000-এর ফিলাডেলফিয় আন্দোলনে রূপ নেয়। এটি সেই একই সময় যখন তারা শিলোমোহর প্রাপ্ত হয়, এবং একই সময় আন্দোলনটি যুদ্ধরত থেকে বিজয়ীতে রূপান্তরিত হয়, এবং সেই সময়ই এই জনগোষ্ঠীর মধ্যে দেবত্বের সঙ্গে মানবত্বের সমন্বয়ের কাজটি চূড়ান্তরূপে সম্পন্ন হয়, কারণ পবিত্র স্থান সত্যরূপে পরিশুদ্ধ হয়। এটি পদগুলিতে চিনতে পারা যায়, কারণ তার অদ্ভুত কাজ দ্বারা উপস্থাপিত ভবিষ্যৎবাণীমূলক ইতিহাস ঈশ্বরের চোখে এবং অবশিষ্টদের চোখেও অদ্ভুত। আর চোখে চোখ মেলানো হল ঐক্যের প্রতীক। এখানে যে ঐক্যের কথা বলা হয়েছে, তা ঈশ্বরের সেই জনগণের শিলমোহর প্রাপ্তির কথা, যারা মেষশাবকের অনুসরণ করেন,
তিনি যেখানেই যান না কেন এবং যারা এমন অবস্থায় পৌঁছেছেন যে পাপ করা ও খ্রিস্টের চরিত্রকে ভুলভাবে উপস্থাপন করার চেয়ে তারা প্রাণ দিতেও প্রস্তুত।
মিখা প্রাচীন ইসরায়েলের ভিত্তিমূলক ইতিহাসকে বিস্ময়কর বিষয়াবলী হিসেবে অভিহিত করেন।
মিশর দেশ থেকে তোমার বেরিয়ে আসার দিনগুলির মতো আমি তাকে বিস্ময়কর বিষয় দেখাব। মিখা 7:15।
বিস্ময়কর কার্যসমূহ হল ভিত্তিমূলক ইতিহাস, যা বিস্ময়কর কারণ সেই ভিত্তিমূলক ইতিহাসটি শীর্ষ প্রস্তর দ্বারা প্রতিকায়িত সমাপনী ইতিহাসে পুনরাবৃত্ত হয়েছে। বিস্ময়কর কার্যসমূহ হল সেই ইতিহাস যা কোন প্রস্তর দিয়ে শুরু হয় এবং শীর্ষ প্রস্তর দিয়ে সমাপ্ত হয়। তার বিস্ময়কর কার্যসমূহ মোশির ইতিহাসে প্রকাশিত হয়েছিল এবং খ্রিস্টের ইতিহাসে পুনরাবৃত্ত হয়েছিল। মোশি ছিলেন কোন প্রস্তর এবং খ্রিস্ট ছিলেন শীর্ষ প্রস্তর। ভবিষ্যৎবাণীমূলকভাবে মোশি আলফা এবং খ্রিস্ট ওমেগা।
মূসা থেকে শুরু করে যিনি বাইবেলের ইতিহাসের একেবারে আদি, খ্রিস্ট সমস্ত শাস্ত্রে নিজেকে নিয়ে যা কিছু আছে তা ব্যাখ্যা করলেন। দ্য ডিজায়ার অফ এজেস 797।
মোশি শিক্ষা দিয়েছিলেন আর প্যান্টেক্সটের দিনে পিতর মোশির কথাই ব্যবহার করেছিলেন, এটি চিহ্নিত করতে যে মোশি খ্রিস্টের পূর্বরূপ ছিলেন।
কিন্তু যেসব বিষয় ঈশ্বর আগেই তার সমস্ত নবীদের মুখে প্রকাশ করেছিলেন যে খ্রিস্ট দুঃখ ভোগ করবেন, তিনি তা পূরণ করেছেন। অতএব তোমরা তওবা করো এবং ফিরে এসো, যাতে তোমাদের পাপ মুছে ফেলা হয় এবং প্রভুর উপস্থিতি থেকে সজীবতার সময় এলে তিনি সেই যীশু খ্রিস্টকে পাঠাবেন যিনি আগে তোমাদের কাছে প্রচারিত হয়েছিলেন, যাকে স্বর্গ গ্রহণ করে রাখবে যতক্ষণ না সব কিছুর পুনঃস্থাপনের সময় আসে। এই বিষয়ে ঈশ্বর বিশ্ব সৃষ্টির আদিকাল থেকে তার সকল পবিত্র নবীদের মুখে বলেছেন, কারণ মূসা সত্যিই পিতৃপুরুষদের বলেছিলেন, তোমাদের ঈশ্বর প্রভু তোমাদের ভাইদের মধ্য থেকে আমার মতো একজন নবী তোমাদের জন্য উঠিয়ে দেবেন, তিনি তোমাদের যা কিছু বলবেন তোমরা সব বিষয়ে তাকেই শুনবে, আর এমন হবে যে যে প্রত্যেক প্রাণ সেই নবীর কথা শুনবে না সেই লোকদের মধ্য থেকে উচ্ছিন্ন হবে। হ্যাঁ, সমুয়েল থেকে শুরু করে তারপরে যারা এসেছে যত নবী কথা বলেছেন তারাও একইভাবে এই দিনগুলির কথা পূর্বেই ঘোষণা করেছেন। প্রেরিত 3:18-10-24।
প্যান্টেক্সটের বর্ষণে মোশির বিষয়ে পিতরের দ্বিতীয় সাক্ষ্যের দ্বারা মোশি আলফা এবং খ্রিস্ট ওমেগা হিসাবে প্রতিষ্ঠিত হয় এবং এভাবে পিতর জোর দিয়ে চিহ্নিত করছেন যে শেষ বৃষ্টির বার্তার একটি প্রাথমিক উপাদান এবং এর বিরুদ্ধে যে বিতর্ক উঠেছিল হল আলফা ও ওমেগার ভবিষ্যৎবাণীমূলক নীতি। ওই নীতিটি 144,000-এর ক্ষেত্রে ঠিক সেই ভূমিকা রাখে যা মিলারীয় ইতিহাসে দিন বর্ষ নীতি রেখেছিল। আলফা ও ওমেগার নীতি হল ভিত্তি চূড়াপাথর হয়ে ওঠার নীতি, এটি মোশি ও মেষ শিশুর নীতিসমূহ এবং তাই এটি ঐশী অনুপ্রেরণায় দ্রাক্ষাক্ষেত্রের গানের একটি পংক্তি হিসেবে চিহ্নিত, যা আবার মোশি ও মেষ শিশুর গানেরই একটি।
বিভিন্ন ভাববাণীর ধারায় উপস্থাপিত শুরু ও শেষ সেই ইতিহাসকে নির্দেশ করে যেখানে ঈশ্বর তার বিস্ময়কর কাজসমূহ সম্পন্ন করেন। আর বিস্ময়কর কাজসমূহের প্রতীকটি কী বোঝায় তা অনুধাবন থেকে যে আলো উদ্ভাসিত হয় সেটিই একজন লাওদিকীয়কে ফিলাডেলফিয়ায় অবস্থায় রূপান্তরিত করে এবং নির্মীয়মান মন্দিরে তাকে একটি পাথর করে তোলে, যেমন 1844 সালের 22 অক্টোবরের পূর্ববর্তী 46 বছরে মিলারাইট মন্দিরটি নির্মিত হয়েছিল যখন প্রভু হঠাৎ তার মন্দিরে এসে উপস্থিত হয়েছিলেন।
যদি সত্যিই তো মরা সাত করে দেখে থাকো যে প্রভু অনুগ্রহশীল, যার কাছে তো মরা আসছ এক জীবন্ত পাথরের কাছে আসার মতো, যিনি মানুষের দ্বারা যদিও অগ্রাহ্য তবু ঈশ্বরের দ্বারা মনোনীত ও অমূল্য, তোমরাও জীবন্ত পাথরের ন্যায় নির্মিত হচ্ছ একটি আত্মিক গৃহ হিসেবে, এক পবিত্র পুরোহিতত্ব হিসেবে, যেন তোমরা আত্মিক বলি অর্পণ করতে পারো যা যীশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য। এই কারণেই শাস্ত্রে আছে, দেখ আমি সিয়নে স্থাপন করছি একটি প্রধান কোণার পাথর, মনোনীত মূল্যবান, এবং যে তার ওপর বিশ্বাস করে সে লজ্জিত হবে না। সুতরাং তোমাদের কাছে যারা বিশ্বাস কর তিনি মূল্যবান, কিন্তু যারা অবাধ্য যে পাথরটি নির্মাতারা অগ্রাহ্য করেছিল সেই হয়েছে কোণার শিরোপাথর এবং হোচটের পাথর ও আপত্তির শিলা তাদের জন্য যারা বাক্যে হোঁচট খায় অবাধ্য হয়ে এবং এই জন্য তারা নিয়োজিত ছিল। কিন্তু তোমরা এক মনোনীত প্রজন্ম, এক রাজকীয় পুরোহিতত্ব, এক পবিত্র জাতি, এক বিশেষ লোকসমাজ,
যাতে তোমরা প্রচার কর তার গুণ, যিনি তোমখেরই অন্ধকার থেকে ডেকে এনেছেন তার আশ্চর্য আলোয়। তোমরা যারা এক সময়ে ছিলে না কোনো লোক সমাজ, এখন ঈশ্বরের লোক, যারা করুণা পাওনি এখন করুণা পেয়েছ। ১ পিতর ২:৩-১০।
তার বিস্ময়কর আলোয় ডাকার মাধ্যমে আহ্বানটি কখন করা হয়েছে তা চিহ্নিত হয়, কারণ ১৮৮৮-এর পথচিহ্ন, যা অনুপ্রেরণায় মসির আলফা ইতিহাসে কোরাহের বিদ্রোহের সঙ্গে সামঞ্জস্য করা হয়েছে, সেটিকে শেষ দিনের প্রেক্ষাপটে এনে দিলে তা নয় ঘাফের সঙ্গে মিলে যায়, যখন অনুপ্রেরণা অনুযায়ী তৃতীয় স্বর্গদূতের সঙ্গে লাওদিকীয় বার্তা এসে পৌঁছে। ভবিষ্যৎবাণীতে লাওদিকীয়েরা অন্ধ, অর্থাৎ তারা অন্ধকারে রয়েছে, এবং অন্ধকার থেকে বেরিয়ে আসার আহ্বান শুরু হয়েছিল যখন লাওদিকীয় বার্তা ১৮৮৬ এবং ১৮৮৮-এর ৯ ঘাফের সঙ্গে এসে পৌঁছেছিল। নয় ঘাফের সঙ্গে অন্ধকার থেকে বেরিয়ে আসার আহ্বান শুধু প্রকাশিত বাক্য ১৮ অধ্যায়ের স্বর্গদূতের আলো বোঝার আহ্বানই ছিল না, বরং শ্রোতাকে সেই ইতিহাসের মধ্যেই প্রবেশ করার আহ্বানও ছিল, যেখানে ঈশ্বরের বিস্ময়কর কাজসমূহ তাদের পরিপূর্ণ পরিপূরণ লাভ করবে।
গত তিন দশক ধরে বারবার প্রমাণিত হয়েছে যে চিরস্থায়ী সুসমাচারের ভাববাদী সংজ্ঞা হল এমন এক ইতিহাস যেখানে একটি ভাববাদী সত্য উন্মোচিত হয়, যা তিন ধাপের এক পরীক্ষার প্রক্রিয়ার সূচনা করে, এবং সেই তিন পরীক্ষায় দুটি স্বাতন্ত্র্য সূচক বৈশিষ্ট্য লক্ষণীয়। প্রথম দুটি পরীক্ষা প্রকৃতিগতভাবে তৃতীয়টির থেকে ভিন্ন, কারণ তৃতীয়টি একটি লিটমাস পরীক্ষা, যা দেখায় আপনি প্রথম ও দ্বিতীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কিনা। চিরস্থায়ী সুসমাচারের আরেকটি বৈশিষ্ট্য হল পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে আপনাকে বর্তমান পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে।
বিস্ময়কর কার্যাবলীর ইতিহাসটি সেই ইতিহাস যেখানে অনন্ত সুসমাচার তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে, কারণ প্রথম স্বর্গদূত যে বিচারের সময়ের ঘোষণা দেয় এবং যাকে অনন্ত সুসমাচার হিসেবে চিহ্নিত করা হয়েছে তার পূর্ণ পরিপূর্তি নয় এলার থেকে শুরু হয়। মিলারাইটদের জন্য যে বিচার সম্পর্কে সতর্ক করা হয়েছিল তা ছিল ২২ অক্টোবর ১৮৫৪, যখন দশ কুমারীর উপমায় দরজা বন্ধ হয়েছিল। এভাবে তা রবিবারের আইনকে প্রতিকায়িত করে, যখন দশ কুমারীর উপমায় আবার দরজা বন্ধ হবে। নয় এলার ঘোষণা করছে যে ঈশ্বরের কার্যকরী বিচারের সময় রবিবারের আইন কার্যকর হওয়ার সঙ্গে শুরু হয়, যেমন মিলারাইটরা ঘোষণা করেছিল যে তদন্তমূলক বিচারের সময় ২২ অক্টোবর ১৮৫৪-এ শুরু হয়েছিল।
৯-১১ থেকে রবিবারের আইন পর্যন্ত সময়কালকে ঈশ্বরের বিস্ময়কর কাজসমূহ, কোণের প্রধান পাথর হয়ে ওঠা সেই ভিত্তিপ্রস্তর, পেন্টেকোস্টের সময়, হাবাকুক অধ্যায় ২, ১,৪৪,০০০-এর শীলকরণের সময়, পশুর প্রতিমার পরীক্ষার সময়, চিরন্তন সুসমাচার, ১৮৪০ থেকে ১৮৪৪-এর পবিত্র ইতিহাস, প্রকাশিত বাক্য অধ্যায় ১০-এর ইতিহাস এবং খ্রিস্টের বাপ্তিস্ম থেকে তার মৃত্যু পর্যন্ত ইতিহাস হিসেবে উপস্থাপিত করা হয়।
তার বাপ্তিস্মের মাধ্যমে ফ্র্যাক্টাল আকারে উপস্থাপিত ইতিহাসটি ২০২২ দিনের সেই পর্বের সূচনা করেছিল যা ক্রুশে শেষ হয়েছিল। খ্রিস্টের বাপ্তিস্ম তার মৃত্যু, সমাধিস্থ হওয়া এবং পুনরুত্থানকে প্রতিকায়িত করেছিল, যা বছর ৬০টি দিনের শেষে আক্ষরিকভাবে পরিপূর্ণ হয়েছিল।
যখন খ্রিস্টের বাপ্তিস্মে পবিত্র আত্মা অবতীর্ণ হলেন তা ৯-১১তে প্রকাশিত বাক্য ১৮-এর স্বর্গদূতের অবতরণের প্রতিরূপ ছিল। ১২০০ ভবিষ্যৎবাণীমূলক দিন পরে বাপ্তিস্ম দ্বারা যে ঘটনাগুলি প্রতিকায়িত হয়েছিল সেগুলি ক্রুশে আক্ষরিকভাবে পূর্ণ হয়েছিল। বাপ্তিস্ম থেকে ক্রুশ পর্যন্ত ইতিহাসে একটি প্রতীকী আলফা ইতিহাস রয়েছে, যা সময়কালের শেষে আক্ষরিকভাবে পূরণ হয়। আলফা ও ওমেগা ইতিহাস সমূহ সমগ্র ইতিহাসের ফ্র্যাক্টাল। বাপ্তিস্ম থেকে ক্রুশ পর্যন্ত ইতিহাস হল ঈশ্বরের বিস্ময়কর কাজসমূহ, এবং সেই ইতিহাসটি খ্রিস্টের বাপ্তিস্ম দ্বারাও আবার তার আক্ষরিক মৃত্যু, সমাধি ও পুনরুত্থান দ্বারাও উপস্থাপিত হয়েছে, এবং অতএব লাল সাগরে প্রাচীন ইসরায়েলের বাপ্তিস্ম দ্বারাও, আবার নোয়াহর ইতিহাসের সময়ে ৮ জন আত্মার বাপ্তিস্ম দ্বারাও, এই সমস্ত সময়কালই তার বিস্ময়কর কাজসমূহের ইতিহাসকে উপস্থাপন করে।
পুনরুত্থানের প্রতীক হিসেবে ৮ সংখ্যার প্রসঙ্গ এলে তড়িতে থাকা ওই ৮ জন মানুষই ছিল প্রতীক হিসেবে ৮ সংখ্যার প্রথম উল্লেখ, আর প্রথম উল্লেখের নিয়ম অনুযায়ী সব ভবিষ্যৎবাণীমূলক বিবরণ সেই প্রথম উল্লেখেই নিহিত। ওই আটজন তো পুরনো পৃথিবী থেকে নতুন পৃথিবীতে যাচ্ছিলেন, তাই নয়?
সেই আটজন বৃষ্টির সময়টায় বেঁচেছিল, কিন্তু যারা বৃষ্টির সতর্ক বার্তাটি প্রত্যাখ্যান করেছিল তারা সবাই মারা গিয়েছিল, ঠিক তো? প্রত্যাখ্যাত সতর্ক বার্তা, বন্ধ দরজা, বৃষ্টি এবং নতুন পৃথিবী, এসবের ইতিহাসের মাধ্যমে উপস্থাপিত সেই আটজন যারা নতুন পৃথিবীতে যায়, তারা পুরনো বিশ্ব থেকে নতুন বিশ্বে একটি যুগগত পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছিল।
যে ব্যবস্থাকালীন পরিবর্তনটি 144,000 অর্থাৎ যে আটজন ব্যক্তি তাদের চিহ্নিত করে তা হল লাওদিকিয়া থেকে ফিলাডেলফিয়াতে উত্তরণ, এবং এটি আবার গম ও আগাছা নিয়ে গঠিত যুদ্ধরত গির্জা থেকে কেবলমাত্র প্রথম ফলের গম উৎসর্গ নিয়ে গঠিত বিজয়ী গির্জায় উত্তরণ, যে উৎসর্গটি সমগ্র বিশ্বের দেখার জন্য পতাকার মতো তুলে ধরা হয়, যেন ঝড়ো জলের উপর একাকী একটি নৌকা দেখা যায়। ওই লোকেরা হল 7 থেকে যে 8, এবং তরি পারাপারের ইতিহাস ও লোহিত সাগর পারাপারের ইতিহাস উভয়ই তার বিস্ময়কর কার্যের দৃষ্টান্ত।
সেসব আত্মারাই প্রকাশিত বাক্য 11:11 পরিপূর্তিতে পুনরুত্থিত হয়েছিলেন। তারা ঈশ্বরের চুক্তিভুক্ত লোক, যাদের প্রতিনিধিত্ব করেন তাদের পিতা আব্রাহাম, যিনি খতনার মাধ্যমে চুক্তির চিহ্ন ধারণ করেছিলেন, যা অষ্টম দিনে করার বিধান ছিল।
এই সব রেখা একই সময় পর্বকে নির্দেশ করে, এবং সেই সময় পর্ব 9 একাব্রেরকে ভিত্তি করে শুরু হয়ে রবিবারের আইনে গিয়ে শেষ হয়। 9 একাব্রের হল ভিত্তিপ্রস্তর এবং রবিবারের আইন হল চূড়াপ্রস্তর। নহেমিয়া ও এজরার সময়ে জিরুসালেম পুনর্নির্মাণের ইতিহাসে প্রথম আদেশের সময়েই ভিত্তি সম্পন্ন হয়েছিল, এবং তৃতীয় আদেশ জারি হওয়ার অনেক আগেই মন্দির নিজেই সমাপ্ত হয়েছিল। মিলারাইট ইতিহাসে ভিত্তিসমূহ স্থাপিত হয়েছিল 1842 সালের মে মাসে, যখন 1843 সালের চার্টটি প্রকাশিত হয়। মিলারাইট মন্দির নির্মাণে 46 বছর সময় ধার্য ছিল, 1798 থেকে 1804 পর্যন্ত। 22 অক্টোবর 1804 পামের আগে মিলারাইট মন্দির সমাপ্ত হয়েছিল। তার চূড়া প্রস্তর ছিল মধ্যরাত্রির আহ্বান। 22 অক্টোবর 1804 পাম এ মধ্যরাত্রির আহ্বান শেষ হলে খ্রিস্টপূর্ব 4517 সালের তৃতীয় আদেশ তথা α144 সালের ওমেগায় তার সমতুল্যের সঙ্গে মিলিত হয়েছিল। 300 বছরের জন্য খ্রিস্টপূর্ব 45 ছিল আলফা আর 144 ছিল ওমেগা। এক পর্যায়ে উভয়ই একই, কারণ আদেশ হোক বা স্বর্গদূত, উভয়ই বার্তা এবং উভয়ই রবিবারের আইনের প্রতিরূপ, যেখানে একটি আদেশ থাকবে এবং যেখানে তৃতীয় স্বর্গদূতের বার্তা উচ্চ আহ্বানে পরিণত হবে।
খ্রিস্টপূর্ব 75 সাল থেকে খ্রিস্টপূর্ব 40 সাল পর্যন্ত 39 বছরকে দানিয়েল চিহ্নিত করেছিলেন সেই সময়কাল হিসেবে, যখন ইহুদিরা নির্মাণ কাজ শেষ করবে, রাস্তা আবার নির্মিত হবে, আর প্রাচীরও, সংকটময় সময়ও।
অতএব জেনে রাখো ও বুঝে নাও যে জেরুজালেমকে পুনঃস্থাপন ও নির্মাণ করার আদেশ জারি হওয়া থেকে মসীহ রাজপুত্র পর্যন্ত হবে 7 সপ্তাহ এবং 62 সপ্তাহ, রাস্তা আবার নির্মিত হবে এবং প্রাচীরও, সংকটময় সময়ও। দানিয়েল 9:34।
খ্রিস্টপূর্ব 457 এবং 1844 হল 300 বছরের ভবিষ্যৎবাণীর আলফা ও ওমেগা। তারা উভয়েই রবিবারের আইনকে প্রতিকায়িত করে, কারণ আলফা ও ওমেগা হিসেবে তারা একই, এবং 1844 সালের হতাশাকে অনুপ্রেরণার দ্বারা ক্রুশের হতাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে। যদি 1844 ক্রুশকে প্রতিকায়িত করে এবং করে, তবে এর আলফা প্রতিরূপ খ্রিস্টপূর্ব 457ও তাই করে। 1844 থেকে 1830 টিপি তৃতীয় স্বর্গদূতের পরীক্ষার প্রক্রিয়াকে চিত্রিত করে। ওই পরীক্ষার প্রক্রিয়াটি তৃতীয় ফরমান, রবিবারের আইন সংক্রান্ত ফরমান এবং বিপদসংকুল সময়ে সংঘটিত রাস্তা ও প্রাচীরের কাজের সমাপ্তির মধ্যবর্তী 44 বছর দ্বারা উপস্থাপিত হয়।
খ্রিস্টপূর্ব 483 থেকে খ্রিস্টপূর্ব 408 হল 300 বছরের আলফা ইতিহাস, যা 1824 থেকে 1863 পর্যন্ত ওমেগা ইতিহাসকে চিত্রিত করে। এই দুটি ইতিহাস রবিবারের আইনে তাদের সিলমোহর প্রাপ্ত হওয়ার পর থেকে মানবজাতির অনুগ্রহের সময় শেষ হওয়া পর্যন্ত 144,000 ইতিহাসকে চিত্রিত করে। 144,000 কাজ হল পুরুষ ও নারীদেরকে পুরনো পথসমূহে ফিরিয়ে ডাকা, যেটিকে ঈশাইয়া প্রাচীন ধ্বংসপ্রাপ্ত স্থানসমূহ পুনর্নির্মাণ হিসেবে চিত্রিত করেছেন,
এবং জিরোমিয়া এটিকে সেই পথ হিসেবে চিহ্নিত করেছেন যা শেষ বৃষ্টির বার্তার দিকে নিয়ে যায়। প্রাচীর হল ঈশ্বরের আইন, যেটিকে 144,000 সমগ্র বিশ্বের সামনে একটি নিশান হিসেবে তুলে ধরবে। এটি ইসলামের তৃতীয় হাই এর অশান্ত সময়ে ঘটবে, কারণ জাতিসমূহকে ক্রোধান্বিত করে ইসলামই এই কাজ এবং অশান্ত সময় চলতে থাকবে যতক্ষণ না মিখায়েল উঠে দাঁড়া।
সুতরাং যদি আপনি লক্ষ্য করেন, খ্রিস্টপূর্ব 4,074 থেকে খ্রিস্টপূর্ব 4,000 সাল পর্যন্ত সময়টি তৃতীয় ফরমান দিয়ে শুরু হওয়া একটি ভবিষ্যৎবাণীমূলক সময়কাল, যা তৃতীয় স্বর্গদূতের আগমনের সঙ্গে 1844 সালে শুরু হয়ে 1833 সালে সমাপ্ত হওয়া আরেক ভবিষ্যৎবাণীমূলক সময়কালকে প্রতিকায়িত করেছিল। তখন আপনি দেখবেন 300 বছরের ভবিষ্যৎবাণীর সঙ্গে তাদের সংযোগ, সূচনা বিন্দু বা সমাপ্তি বিন্দু হিসেবে তাদেরকে পরস্পরের সম্পর্কের ক্ষেত্রে আলফা ও ওমেগা হিসেবে চিহ্নিত করে। নেহেমিয়ার বিপদসংকুল সময়গুলো গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়া এবং গৃহযুদ্ধ সহ সেই বিপদসংকুল সময়কে চিত্রিত করে। আলফা ইতিহাসের 39 বছরের সময়কালটি ওমেগা ইতিহাসের 19 বছরের সময়কালকে প্রতিনিধিত্ব করে। সেই 19 বছরের সময়কালটি যিশাইয়ার 65 বছরের ভবিষ্যৎবাণীর সূচনার 19 বছর দ্বারাও প্রতিনিধিত্ব করা হয়েছিল।
কারণ সিরিয়ার মস্তক দামেস্ক আর দামেস্কের মস্তক রেজিন এবং 65 বছরের মধ্যে এফ্রাইম ভেঙে যাবে যাতে সে আর কোনো জাতি না থাকে, ঈশাইয়া 7:10।
ঈশাইয়া খ্রিস্টপূর্ব 44 সালে এই ভবিষ্যৎবাণী উপস্থাপন করেছিলেন এবং 19 বছর পরে খ্রিস্টপূর্ব 423 সালে উত্তর রাজ্যকে পত্তিন 20 বছরের জন্য বন্দিদশায় নিয়ে যাওয়া হয়, যার সমাপ্তি ঘটে 1798 সালে। খ্রিস্টপূর্ব 440 থেকে 423 পর্যন্ত 19 বছর, 1834 থেকে 1863 পর্যন্ত 19 বছরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, কারণ প্রথম 19 বছর এই ভবিষ্যৎবাণীর আলফা এবং শেষ 19 ওমেগা। ওই 19 বছরের ইতিহাসে ঈশাইয়া পরবর্তী বৃষ্টির বার্তা নিয়ে দুষ্ট রাজা আহাজের সম্মুখীন হয়েছিলেন, যা অষ্টম পদে 7 বারের বার্তা হিসেবে উপস্থাপিত হয়েছে। আহাজ সেই বার্তাটি প্রত্যাখ্যান করেছিলেন, যেমন 1863 সালে লাওদিকীয় মিলারাইট অ্যাডভেন্ট বাদ করেছিল। সেই সময়ে আহাজের মহাযাজক আশিরিয়া সফর করেন, তাদের বিধর্মী মন্দিরের নকশা নিয়ে ফিরে আসেন এবং আহাজ ঈশ্বরের মন্দিরের প্রাঙ্গণে সেটি নির্মাণ করান। এই বিবরণটি সেই অবাধ্য নবীর কাহিনীর সমান্তরাল, যাকে বলা হয়েছিল যে সে যেভাবে এসেছিল সেভাবে যেন যিহুদায় ফিরে না যায়, কিন্তু সে ফিরেছিল এবং এক মিথ্যা ও প্রতারক নবীর দ্বারা প্রতারিত হয়েছিল, যা 7 বার বিষয়ে মিলারাইটদের বোঝাপড়া থেকে লুকোতে ধর্মচ্যুত প্রোটেস্ট্যান্ট পদ্ধতিতে ফিরে যাওয়াকে উপস্থাপন করে, কুকুর নিজের বমিতে ফিরে যাওয়ার একটি ক্লাসিক পরিপূর্ণতার মতো।
এটি ঘটছিল যখন উত্তর রাজ্য ও দক্ষিণ রাজ্যের মধ্যে এক গৃহযুদ্ধ শুরু হতে চলেছিল এবং এভাবে 19 বছরের সময়কাল পুনরাবৃত্ত হওয়ার সময় যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধকে প্রতিকায়িত করছিল। খ্রিস্টপূর্ব 742 থেকে 733 সাল, এখানে 1844 থেকে 1863 সালের 19 বছরের সময়কালকে প্রতিনিধিত্ব করে, যা রবিবারের আইন থেকে অনুগ্রহের সময়ের সমাপ্তি পর্যন্ত সময়কে নির্দেশ করে। 9/11 থেকে রবিবারের আইন পর্যন্ত ইতিহাসটি যুক্তরাষ্ট্রের মধ্যে পশুর প্রতিমা পরীক্ষার ইতিহাস, যা রবিবারের আইন থেকে শুরু করে বিশ্বব্যাপী পশুর প্রতিমা পরীক্ষায় অনুকৃত হয়। এই কারণে যে 19 বছরের সময়কাল রবিবারের আইন থেকে অনুগ্রহের সময়ের সমাপ্তি পর্যন্ত সময়কে প্রতিনিধিত্ব করে, সেই সময়কালই 9/11 থেকে রবিবারের আইন পর্যন্ত ইতিহাসকেও প্রতিনিধিত্ব করে, আর সেটিই তার বিস্ময়কর কার্যাবলীর ইতিহাস।
আমরা পরবর্তী নিবন্ধে চালিয়ে যাব।
প্রভুর বাক্য আমার কাছে এলো, তিনি বললেন, মানব পুত্র, ইসরায়েলের দেশ তোমাদের যে প্রবাদ আছে সেটা কি? দিনগুলি দীর্ঘায়িত হচ্ছে আর প্রত্যেক দর্শন ব্যর্থ হয়, অতএব তাদের বল, প্রভু ঈশ্বর এই কথা বলেন, আমি এই প্রবাদটির অন্ত ঘটাব এবং ইসরায়েলে তারা আর একে প্রবাদ হিসেবে ব্যবহার করবে না, বরং তাদের বল, দিনগুলি নিকটে এবং প্রত্যেক দর্শনের পরিপূর্তি আসন্ন, কারণ ইসরায়েলের গৃহের মধ্যে আর কোনো নিরর্থক দর্শন বা তোষামোদী ভবিষ্যৎবাণী থাকবে না, কারণ আমি প্রভু, আমি কথা বলব এবং আমি যে বাক্য বলব তা পূর্ণ হবে, তা আর বিলম্বিত হবে না, কারণ তোমাদেরই দিনকালে, হে বিদ্রোহী গৃহ,
আমি বাক্য উচ্চারণ করব এবং তা কার্যকর করব। প্রভু ঈশ্বরের এই ঘোষণা।
আবার প্রভুর বাক্য আমার কাছে এলো এই মর্মে, মানুষের সন্তান, দেখ, ইসরায়েলের গৃহের লোকেরা বলে, তিনি যে দর্শন দেখেন তা বহুদিনের পরের জন্য, আর তিনি দূরবর্তী সময় সম্বন্ধে ভবিষ্যৎবাণী করেন। অতএব তুমি তাদের বলো, প্রভু ঈশ্বর এই বলেন, আমার কোনো বাক্য আর বিলম্বিত হবে না, বরং আমি যে বাক্য বলেছি তা সিদ্ধ হবে। প্রভু ঈশ্বর বলেন। ইজেকিয়েল ১২:৩৩-৮